नमायं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमयाचार्यपदाय निताय कृपा प्रदायिने गौरकथाधामदाय नगर ग्राम तारिने नमयं विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी नीति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिने निविशेष शून्यवादी पश्चात्य देश तारिने वंचा कल्पतरुभ्यश्च कृपा सिंधु भैव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण। आज श्री चैतन्य चरितामृत ग्रंथ अध्ययनेर प्रारम्भे आमी आमार परमाराध्य गुरुपाद पद्म इस्कन प्रतिष्ठाता आचार्य कृष्ण कृपा श्रीमूर्ति शिल अभयचरण अरविंद भक्ति वेदांत स्वामी प्रभुपादेर अन्यतम कृपाधन्य इस्कनेर अन्यतम गुरु इस्कनेर अन्यतम गवर्निंग बॉडी कमिश्नर जीबीसी ओ इस्कन नाम हटेर विश्व प्रचारक मंत्री ओम विष्णुपाद अष्टोत्तर शत श्रीमद जय पताका स्वामी श्रील गुरुदेवर पादपद्मे दंडवत प्रणति निवेदन करे तार अहितुकी कृपा और आशीर्वाद प्रार्थना करछि। एवं आमार परमाराध्य परम गुरु पादपद्म इस्कन प्रतिष्ठाता आचार्य कृष्ण कृपा श्रीमूर्ति श्रील अभयचरण अरविंद भक्ति वेदांत स्वामी प्रभुपादे श्री पादपद्मे दंडवत प्रणति निवेदन करे तां रहितु की कृपा और आशीर्वाद प्रार्थना करछि। एवं समस्त श्रोता भक्त मंडली आपनादे चरणे प्रणाम निवेदन करे आपनादे रहितु की आशीर्वाद प्रार्थना करछि। हरे कृष्ण। तो आज के आमरा श्री चैतन्य चरितामृत ग्रंथेर अंत्यलीला अष्टम परिच्छेदे श्री चैतन्य महाप्रभुर आहारेर मात्रा ह्रास विषय वस्तुर 51 नम्बर श्लोक थेके अध्ययन करे श्रवण करब। सहजेई पिपीलिका सर्वत्र बेड़ाय ताहाते तर्क उठाइया दोष लगाय। पिपीलिका साधारणतः सर्वत्रै घुरे बेड़ाय किंतु रामचंद्रपुरी श्री चैतन्य महाप्रभुर चरित्रे दोष खुजते गिए घरे मिष्टान छिलो बोलेई पिपीलिका एसेछे। एई जुक्ति देखिए महाप्रभुर चरित्रे दोषारोप करेन। शुनि ताहा प्रभुर संकोच भय मने गोविंदे बोलाइया किछु कहे न बचने। आजि हईते भिक्षा आमार एई तो नियम पिंडा भोगेर एक चौठी पांच गंडार व्यंजन। से अपवाद शुने श्री चैतन्य महाप्रभु मने मने संकुचित और भीत हन। एवं ताई गोविंद के डाकिए तिनी बोलें आज थेके आमी ए नियम करलाम जे एक भाड़ेर चार भागेर एक भाग जगन्नाथ प्रसाद एवं पांच गंडार व्यंजन केवल आमी ग्रहण करब। यहा बई अधिकार किछु नया निबा अधिक आनिले आमा एथा ना देखिबा। तार थेके बेशी आर किछु एनो ना। যদি আনো তাহলে আর আমাকে এখানে দেখতে পাবে না। সকল বৈষ্ণবে গোবিন্দ কহে এই বাত, শুনে সবার মাথে জয়ছে হইল বজ্রাঘাত। গোবিন্দ সেই কথা সমস্ত বৈষ্ণবদের বললেন এবং তা শুনে তাদের সকলের মাথায় যেন বজ্রাঘাত হল। রামচন্দ্র পুরীকে সবাই দেয় তিরস্কার, এই পাপিষ্ট আসি প্রাণ লইল সবার। সমস্ত ভক্তরা তখন রামচন্দ্রপুরীকে তিরস্কার করে বলতে লাগলেন, এই পাপিষ্ট আমাদের সবার প্রাণ নেবার জন্য এসেছে। সেই দিন এক বিপ্র কইল নিমন্ত্রণ, এক চৌঠি ভাত পাঁচ গণ্ডার ব্যঞ্জন। এইমাত্র গোবিন্দ কইল অঙ্গীকার, মাথায় ঘা মারে বিপ্র করে হাহাকার। সেদিন এক ব্রাহ্মণ শ্রী চৈতন্য মহাপ্রভুকে নিমন্ত্রণ করলেন, কিন্তু গোবিন্দ যখন কেবল এক ভাণ্ডের চাল ভোগের এক ভাগ এবং পাঁচ গণ্ডার ব্যঞ্জন মাত্র গ্রহণ করলেন, তখন গভীর দুঃখে মাথায় করাঘাত করে সেই বিপ্র হাহাকার করতে লাগলেন। সেই ভাত ব্যঞ্জন প্রভু অর্ধেক খাইল, যে কিছু রহিল তাহা গোবিন্দ পাইল। শ্রী চৈতন্য মহাপ্রভু সেই ভাত এবং ব্যঞ্জনের কেবল অর্ধেক খেলেন এবং বাকি অর্ধেক গোবিন্দ পেলেন। অর্ধাসন করেন প্রভু গোবিন্দ অর্ধাসন, সব ভক্তগণ তবে ছাড়িল ভোজন। শ্রী চৈতন্য মহাপ্রভু এবং গোবিন্দ উভয়ই তাদের প্রয়োজনের অর্ধাংশ কেবলমাত্র আহার করতে লাগলেন এবং সেই জন্য অন্য সমস্ত ভক্তরা আহার গ্রহণ করা ত্যাগ করলেন। গোবিন্দ কাশীশ্বরে প্রভু কৈলা আজ্ঞাপন, দুহে অন্যত্র মাগি কর উদর ভরণ। শ্রী চৈতন্য মহাপ্রভু গোবিন্দ এবং কাশীশ্বরকে আদেশ দিলেন, তোমরা দুজনে অন্যত্র ভিক্ষা গ্রহণ করে উদর ভরণ করো। এই রূপ মহা দুঃখে দিন কত গেল, শুনি রামচন্দ্র পুরী প্রভু পাশ আইল। এভাবে মহা দুঃখে কয়েকদিন গেল এবং তা শুনে রামচন্দ্র পুরী শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে গেলেন। প্রণাম করি প্রভু কইলা চরণ বন্দন, প্রভুরে কহে কিছু হাসিয়া বচন। রামচন্দ্র পুরীকে প্রণাম করে শ্রী চৈতন্য মহাপ্রভু তার চরণ বন্দনা করলেন। তখন রামচন্দ্র পুরী হেসে মহাপ্রভুকে কিছু বললেন, সন্ন্যাসীর ধর্ম নহে ইন্দ্রিয় তর্পণ, জইছে তৈছে করে মাত্র উদর ভরণ। রামচন্দ্র পুরী তাকে বললেন, ইন্দ্রিয় তর্পণ করা সন্ন্যাসীর ধর্ম নয়, তার কর্তব্য কেবল কোনো না কোনোভাবে উদর ভরণ করা। তোমারে ক্ষীণ দেখি শুনি কর অর্ধাসন, এই শুষ্ক বৈরাগ্য নহে সন্ন্যাসীর ধর্ম। আমি দেখছি যে তোমার দেহ ক্ষীণ হয়ে গেছে এবং আমি শুনেছি যে তুমি অর্ধাসন করছো, এইরকম শুষ্ক বৈরাগ্য সন্ন্যাসীর ধর্ম নয়। যথাযোগ্য উদর ভরে না করে বিষয় ভোগ, সন্ন্যাসীর তবে সিদ্ধ হয় জ্ঞান যুগ। সন্ন্যাসীর কর্তব্য বিষয় ভোগ না করে যথাযোগ্য উদর ভরণ করা, তাহলেই সন্ন্যাসীর জ্ঞান যুগ সিদ্ধ হয়। নতি অশ্নত অপি যোগ অস্তি ন চৈকান্ত মনস্নত, ন চাতি স্বপ্নশীলস্য জাগ্রত নৈব চার্জুন, যুক্তাহার বিহারস্য যুক্ত চেষ্টস্য কর্মসু, যুক্ত স্বপ্নাবুধস্য যোগ ভবতি দুঃখহাম। হে প্রিয় অর্জুন, যদি কেউ প্রয়োজনের অতিরিক্ত আহার করে অথবা নিষ্প্রয়োজনে আহার ত্যাগ করে, অতিরিক্ত ঘুমায় ও স্বপ্ন দেখে অথবা প্রয়োজন মতো না ঘুমায়, সে যোগ সাধন করতে পারে না। ইন্দ্রিয় সকলকে ঠিক রাখার জন্য একজনের প্রয়োজনীয় আহার গ্রহণ করা উচিত। তার সেবা সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য নির্ভুলভাবে প্রচেষ্টা করা উচিত এবং তার নিদ্রা ও জাগরণকে নিয়ন্ত্রণ করা উচিত। এভাবে যোগ সম্পাদনের মাধ্যমে একজন জড়জগতের সমস্ত রকম দুঃখ কষ্টের হাত থেকে মুক্ত হতে পারে। এই শ্লোকটি ভগবদ্গীতার ষষ্ঠ অধ্যায়ের ষোড়শ এবং সপ্তদশ থেকে উদ্ধৃত। প্রভু কহে, অজ্ঞ বালক মুই শিষ্য তোমার, মরে শিক্ষা দেহ এই ভাগ্য আমার। শ্রী চৈতন্য মহাপ্রভু তখন অত্যন্ত বিনীতভাবে বললেন, আমি একটি অজ্ঞ বালকের মতো এবং আমি আপনার শিষ্য। আপনি যে আমাকে শিক্ষা দিচ্ছেন তা আমার পরম সৌভাগ্য। এত শুনি রামচন্দ্র পুরী উঠি গেলা, ভক্তগণ অর্ধাসন করে পুরী গোসাই শুনিলাম। তা শুনে রামচন্দ্র পুরী সেখান থেকে উঠে চলে গেলেন। এদিকে তিনি আরও খবর পেলেন যে শ্রী চৈতন্য মহাপ্রভুর ভক্তরা অর্ধাসনে রয়েছেন। আর দিনে ভক্তগণ সহ পরমানন্দ পুরী প্রভু পাশে নিবেদিলা দৈন্য বিনয় করি। রামচন্দ্র পুরী হয় নিন্দুক স্বভাব, তার বলে অন্ন ছাড়ি কি বাহ বেলাভ। তারপরের দিন পরমানন্দ পুরী ভক্তদের সঙ্গে নিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে গিয়ে দৈন্য ও বিনয় সহকারে নিবেদন করলেন, আমার গুরুভ্রাতা রামচন্দ্রপুরীর স্বভাবই হচ্ছে সকলের নিন্দা করা, তার কথায় তুমি যদি অন্নগ্রহণ ত্যাগ করো তাহলে কি লাভ হবে। পুরীর স্বভাব যথেষ্ট আহার করাইয়া, যে না খায় তারে খাওয়াই যতন করিয়া। রামচন্দ্রপুরীর স্বভাব হচ্ছে যে তিনি প্রথমে যথেষ্ট পরিমাণ আহার করান, কেউ যদি খেতে না চান তাকে তিনি জোর করে খাওয়ান। খাওয়াইয়া পুনঃ তারে করয়ে নিন্দন, এত অন্ন খাও তোমার কত আছে ধন। এভাবে খাইয়ে তিনি তারপর তার নিন্দা করেন, তুমি এত খাও তোমার কত ধন আছে। সন্ন্যাসীকে এত খাওয়াইয়া করে ধর্ম নাশ, অতএব জানিনু তোমার কিছু নাহি ভাস। সন্ন্যাসীদের এত খাইয়ে তুমি তাদের ধর্মনাশ করো, তাই আমি বুঝতে পারছি যে তোমার কিছুমাত্র পারমার্থিক উন্নতি হয়নি। কে কইছে ব্যবহারে কে বা কইছে খায়, এই অনুসন্ধান তেহ করয় সদায়। রামচন্দ্রপুরীর কাজ হচ্ছে কে কিভাবে আচরণ করছে এবং কে কিভাবে খাচ্ছে সর্বদা তার অনুসন্ধান করে বেড়ানো। শাস্ত্রে যেই দুই ধর্ম করিয়াছে বর্জন, সেই কর্ম নিরন্তর ইহার করণ। যে দুটি আচরণ বর্জন করার নির্দেশ শাস্ত্রে দেওয়া হয়েছে সেই দুটি কাজই তার নিত্যকৃত্য হয়ে দাঁড়িয়েছে। পর স্বভাব কর্মানিন প্রশংসে ন গর্হয়েত, বিশ্বমেকাত্মকম পশ্যন প্রকৃত্যা পুরুষে নচ। প্রকৃতি ও পুরুষের মিলনে বিশ্ব ব্রহ্মাণ্ডকে এক স্বরূপ দেখে পরের স্বভাব ও কর্মকে কখনো প্রশংসা বা নিন্দা করা উচিত নয়। এই শ্লোকটি শ্রীমৎ ভাগবতের একাদশ স্কন্ধের অষ্টবিংশতি অধ্যায়ের প্রথম শ্লোকের উদ্ধবের প্রতি শ্রীকৃষ্ণের উক্তি। তার মধ্যে পূর্ববিধি প্রশংসা ছাড়িয়া, পরবিধি নিন্দা করে বলিষ্ঠ জানিয়া। এই দুটি বিধির মধ্যে রামচন্দ্রপুরী পূর্ববর্তী বিধির প্রশংসা থেকে পরবর্তী বিধির নিন্দা বলিষ্ঠ জেনে পূর্ববিধি ছেড়ে পরবিধির নিন্দা করে বেড়ান। শ্রীল প্রভুপাদ তাৎপর্য উল্লেখ করেছেন, পূর্ব উল্লিখিত শ্রীমদ ভাগবতের শ্লোকটিতে দুটি বিধির নির্দেশ দেওয়া হয়েছে। তার মধ্যে পূর্ববিধি হচ্ছে কারোর প্রশংসা না করা এবং পরবিধি হচ্ছে কারোর নিন্দা না করা। পরবর্তী শ্লোকটি থেকে বোঝা যায় যে পূর্ববিধির প্রশংসার থেকে পরবর্তী বিধির নিন্দা বলিষ্ঠ। তাই পূর্ববিধির অবহেলা হলেও পরবিধি সম্বন্ধে খুব সচেতন হওয়া উচিত। অর্থাৎ প্রকৃত নির্দেশ হচ্ছে কারুর প্রশংসা করলেও করা যেতে পারে, কিন্তু কখনোই কারুর নিন্দা করা উচিত নয়। একে বলা হয় শ্লেষোক্তি বা দুটি অর্থবাচক উক্তি। কিন্তু রামচন্দ্রপুরী ঠিক তার বিপরীত আচরণ করেছিলেন, কেননা তিনি নিষ্ঠা সহকারে পূর্ববিধির অনুশীলন করতেন এবং পরবিধির অবহেলা করতেন। রামচন্দ্রপুরী যেহেতু নিন্দা না করার নির্দেশ পালন করেননি, তাই তিনি দুটি বিধি লঙ্ঘন করেছিলেন। পূর্ব পরয়ো মধ্যে পরবিধি বলবান, পূর্ববর্তী বিধি এবং পরবর্তী বিধির মধ্যে পরবর্তী বিধি অধিক গুরুত্বপূর্ণ। এই শ্লোকটি ন্যায়শাস্ত্র থেকে উদ্ধৃত। যাহা গুণ সত আছে তাহা না করে গ্রহণ, গুণ মধ্যে ছলে করে দোষারোপণ। যেখানে শত শত গুণ রয়েছে তা গ্রহণ না করে রামচন্দ্রপুরী গুণের মধ্যে কপটতা করে দোষ আরোপণ করেন। ইহার স্বভাব ইহা করিতে না জুয়াই, তথাপি কহিয়ে কিছু মর্ম দুঃখ পায়। তার স্বভাবের কথা আমি বলতে চাই না, কিন্তু আমার অন্তর আজ অত্যন্ত দুঃখিত হয়েছে বলেই আমি কিছু বলছি। ইহার বচনে কেনে অন্ন ত্যাগ কর, পূর্ববত নিমন্ত্রণ মান সবার বোল ধর। তার কথায় তুমি কেন অন্ন ত্যাগ করেছ? পূর্বের মতো তুমি নিমন্ত্রণ স্বীকার করে সকলের অনুরোধ রাখো। প্রভু কহে সবে কেনে পুরীরে করে দোষ, সহজ ধর্ম কহে তেহ তার কি বা দোষ। শ্রী চৈতন্য মহাপ্রভু তখন বললেন, আপনারা কেন সকলে রামচন্দ্রপুরীর প্রতি রুষ্ট হচ্ছেন? ইনি তো সন্ন্যাসীর স্বাভাবিক ধর্ম সম্বন্ধে উপদেশ দিয়েছেন, তাতে তার কি দোষ? যতি হইয়া জিহা লাম্পট্য অত্যন্ত অন্যায়, যতির ধর্ম প্রাণ রাখিতে আহার মাত্র খায়। সন্ন্যাসী হয়ে জিহার তৃপ্তি সাধন করা অত্যন্ত অন্যায়। সন্ন্যাসীর কর্তব্য হচ্ছে প্রাণ ধারণের জন্য আহার করা। তবে সবে মেলি প্রভুরে বহু যত্ন কইলা, সবার আগ্রহে প্রভু অর্ধেক রাখিলাম। তখন সকলে মিলে শ্রী চৈতন্য মহাপ্রভুকে পুরোপুরি ভাবে আহার করতে বহু অনুরোধ করলেন, কিন্তু তা সত্ত্বেও শ্রী চৈতন্য মহাপ্রভু কেবল অর্ধাংশ মাত্র গ্রহণ করলেন। দুই পন কৌড়ি লাগে প্রভুর নিমন্ত্রণে, কভু দুই জন ভুক্তা কভু তিন জনে। শ্রী চৈতন্য মহাপ্রভু তার নিমন্ত্রণের মূল্য দুই পন কড়ি নির্ধারণ করলেন এবং তা কখনো তারা দুজনে এবং কখনো তিনজনের আহার করতেন। অভুজ্ঞান বিপ্র যদি করেন নিমন্ত্রণ, প্রসাদ মূল্য লইতে লাগে কৌড়ি দুই পন। কোন ব্রাহ্মণ যখন মহাপ্রভুকে নিমন্ত্রণ করতেন, তখন যার গৃহে তিনি ভোজন করতে পারতেন না, তার কাছ থেকে তার প্রসাদের মূল্যস্বরূপ কেবল দুই পন কড়ি নেওয়া হতো। ভোজ্যান্ন বিপ্র যদি নিমন্ত্রণ করে, কিছু প্রসাদ আনে কিছু পাক করে ঘরে। আর যে ব্রাহ্মণের গৃহে মহাপ্রভু ভোজন করতে পারতেন, সেই রকম কোন ব্রাহ্মণ যখন তাকে নিমন্ত্রণ করতেন, তখন তিনি কিছু প্রসাদ আনতেন এবং কিছু ঘরে পাক করতেন। পণ্ডিত গোসাই ভগবান আচার্য সার্বভৌম, নিমন্ত্রণের দিনে যদি করে নিমন্ত্রণ, তা সবার ইচ্ছায় প্রভু করেন ভোজন, তাহা প্রভুর স্বতন্ত্র নাহি জয়ছে তার মন। গদাধর পণ্ডিত গোস্বামী, ভগবান আচার্য সার্বভৌম ভট্টাচার্য যখন শ্রী চৈতন্য মহাপ্রভুকে নিমন্ত্রণ করতেন, তাদের ইচ্ছায় মহাপ্রভু ভোজন করতেন। তাদের কাছে মহাপ্রভুর স্বাতন্ত্র্য ছিল না, তাদের ইচ্ছা অনুসারে তিনি ভোজন করতেন। ভক্তগণে সুখ দিতে প্রভুর অবতার, যাহা জইছে যোগ্য তাহা করেন ব্যবহার। ভক্তদের সুখ দেওয়ার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হয়েছিলেন। তাই যেখানে যেমন উচিত সেই অনুসারে তিনি আচরণ করতেন। কভু লৌকিক রীতি যেন ইত্তর জন, কভু স্বতন্ত্র করেন ঐশ্বর্য প্রকটন। শ্রী চৈতন্য মহাপ্রভু কখনো কখনো লৌকিক রীতিনীতি অনুসারে আচরণ করতেন, যেন তিনি একজন সাধারণ মানুষ। আবার কখনো তিনি স্বতন্ত্রভাবে আচরণ করে তার ঐশ্বর্য প্রকাশ করতেন। কভু রামচন্দ্রপুরীর হয় ভৃত্য প্রায়, কভু তারে নাহি মানে দেখে তৃণ প্রায়। কখনো তিনি রামচন্দ্রপুরীকে তার প্রভু বলে মনে করে তার ভৃত্যের মতো আচরণ করতেন, এবং কখনো তাকে সম্পূর্ণ উপেক্ষা করে তৃণতুল্য দর্শন করতেন। ঈশ্বর চরিত্র প্রভুর বুদ্ধি রগুচর, যবে যেই করেন সেই সব মনোহর। পরমেশ্বর ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর চরিত্র সকলের বুদ্ধি রগুচর, যখন তিনি যা করতেন তা সবই ছিল অত্যন্ত মনোমুগ্ধকর। এই মত রামচন্দ্র পুরী নীলা চলে, দিন কত রহি গেলা তীর্থ করিবারে। এভাবে কিছুকাল নীলাচলে থাকার পর রামচন্দ্রপুরী তীর্থ করতে গেলেন। তেহ গেলে প্রভুর গণ হইল হরষিত, শিরের পাথর যেন পড়িল আচম্বিত। শ্রী চৈতন্য মহাপ্রভুর ভক্তদের কাছে রামচন্দ্রপুরী ছিলেন মাথার উপর একটি ভারী পাথরের বুঝার মতো। তাই রামচন্দ্রপুরী যখন জগন্নাথপুরী থেকে বিদায় নিলেন, তখন তারা অত্যন্ত আনন্দিত হলেন, যেন তাদের মাথার উপরে ভারী পাথরের বুঝা হঠাৎ খসে পড়ল। স্বচ্ছন্দে নিমন্ত্রণ প্রভুর কীর্তন নর্তন, স্বচ্ছন্দে করেন সবে প্রসাদ ভূজন। তিনি চলে যাবার পর সকলে পুনরায় আনন্দে মগ্ন হলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু স্বচ্ছন্দে নিমন্ত্রণ গ্রহণ করতে লাগলেন, নৃত্য কীর্তন ও নর্তন করতে লাগলেন, এবং সকলে স্বচ্ছন্দে প্রসাদ ভোজন করতে লাগলেন। গুরু উপেক্ষা কইলে ওইছে ফল হয়, ক্রমে ঈশ্বর পর্যন্ত অপরাধে ঠেকয়। গুরুদেব যদি কাউকে পরিত্যাগ করেন তাহলে এরকমই ফল হয়, রামচন্দ্রপুরীর মতো। অবশেষে ভগবানের চরণে গিয়ে সে অপরাধ ঠেকে। যদ্যপি গুরু বুদ্ধে প্রভু তাঁর দূষণ লইল, তার ফল দ্বারা লোকে শিক্ষা করাইল। শ্রী চৈতন্য মহাপ্রভু যদিও রামচন্দ্রপুরীকে গুরু বুদ্ধি করে তার কোনো দোষ গ্রহণ করলেন না, কিন্তু তবুও তার গুরুদেবের চরণে অপরাধ করার ফলে রামচন্দ্রপুরীর কি অপরাধ হয়েছিল তা দেখিয়ে সকলকে শিক্ষা দিলেন। চৈতন্য চরিত্র যেন অমৃতের পুর, শুনিতে শ্রবণে মনে লাগ এ মধুর। শ্রী চৈতন্য মহাপ্রভুর চরিত্র যেন অমৃতের আধার, তা শ্রবণ করার মাধ্যমে কান এবং মন যেন মাধুর্য আস্বাদন করে। চৈতন্য চরিত্র লিখি শুন এক মনে, অনায়াসে পাবে প্রেম শ্রীকৃষ্ণ চরণে। আমি শ্রী চৈতন্য মহাপ্রভুর চরিত্র লিখছি, হে পাঠকগণ আপনারা দয়া করে একাগ্রচিতে শ্রবণ করুন, তাহলে আপনারা অনায়াসে শ্রীকৃষ্ণের শ্রী পাদপদ্মে প্রেম লাভ করবেন। শ্রীরূপ রঘুনাথ পদে জারয়াস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। শিলরূপ গোস্বামী ও শিল সনাতন গোস্বামীর শ্রীপাদ পদ্মে আমার প্রণতি নিবেদন করে এবং তাদের কৃপা প্রার্থনা করে তাদের পদাঙ্ক অনুসরণ পূর্বক আমি কৃষ্ণদাস শ্রী চৈতন্য চরিতামৃত বর্ণনা করছি। ইতি শ্রীরামচন্দ্রপুরীর নিন্দার ভয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু আহারের মাত্রা হ্রাস বর্ণনা করে শ্রী চৈতন্য চরিতামৃতের অন্ত্যলীলার অষ্টম পরিচ্ছেদের ভক্তিবেদান্ত তাৎপর্য। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। আগামীকাল নবম পরিচ্ছেদ আমরা অধ্যয়ন করব। হরি বল।